বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
রহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধে বিজয়ে অবদান রাখা ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হামাস। হামাসের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে দখলদার ইসরায়েলের জন্য সবচেয়ে বড় পরাজয় বলে বর্ণনা করেছে ইরানের IRGC-র কুদস ফোর্স। বাংলাদেশের সীমান্তরক্ষীদের কাছে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নেই, তবে কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার এমপির সঞ্জয় রাউত বলেছেন শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ী হওয়ার পেছনে অবদান রাখার জন্য ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে আলাক্সা তুফান অভিযান ছিল ইসরায়েল নামক কফিনে শেষ পেরেক। রোববার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের জনগণ যে মহান ত্যাগ ও রক্তদান করেছেন তা কখনো বৃথা যাবে না। তারা বিগত 471 দিন স্বাধীনতা পবিত্র ভূমি রক্ষা করার জন্য অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছে। আলাক্সা তুফান গাজার সীমান্ত থেকে শুরু হলেও এটি পুরো অঞ্চলের চেহারা বদলে দিয়েছে এবং লড়াইয়ের নতুন সমীকরণ সৃষ্টি করেছে। তিনি বলেন, এই যুদ্ধ নতুন নতুন যুদ্ধক্ষেত্র খুলে দিয়েছে এবং দখলদার শক্তিকে আন্তর্জাতিক মিত্রদের কাছে সাহায্যের জন্য ছুটে যেতে বাধ্য করেছে। আলাক্সা তুফান অভিযান বিশ্বকে জানিয়ে দিয়েছে যে ইসরায়েলি দখলদারিত্ব একটি বড় মিথ্যা এবং এর প্রভাব পুরো অঞ্চলে পড়বে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে দখলদার ইসরায়েলের জন্য সবচেয়ে বড় পরাজয় বলে বর্ণনা করেছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি রোববার তেহরানে এক বক্তব্যে বলেন, ইহুদিবাদী ইসরায়েল তার দৈন্য পীড়িত জীবনে এত বড় পরাজয়ের স্বাদ আর কখনো পায়নি। তেল আবিব গাজায় তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন। জেনারেল কায়ানি বলেন, রক্তপিপাসু ও শিশু হত্যাকারী ইহুদিবাদী সরকার 15 মাস নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর বিরামহীন অপরাধের যজ্ঞ চালানোর পর আজ এমন একটি যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে যা তার জন্য চরম অবমাননাকর। তিনি বলেন, গাজা যুদ্ধের শুরু থেকে হামাসের পক্ষ থেকে বর্তমান চুক্তিটি তুলে ধরা হচ্ছিল, কিন্তু এতদিন ইসরায়েল সরকার তা মেনে নেয়নি। তবে সামরিক উপায়ে কিছু অর্জন করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তাকে সেই চুক্তিটি মেনে নিতে হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে বন্দী 90 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। গাজায় আগ্রাসন ও গণহত্যা চালানোর সময় দখলদার সেনারা এসব ফিলিস্তিনিকে অপহরণ করেছিল। গতকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আওতায় প্রথম দিনেই ইহুদিবাদী ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের অফের কারাগার থেকে এই 90 ফিলিস্তিনিকে মুক্তি দেয়। ইসরায়েলের প্রিজন সার্ভিস আজ ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার তথ্য নিশ্চিত করেছে। কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনি বন্দীদেরকে বাসে করে পশ্চিম তীরের রামাল্লা শহরের বেইতুনিয়া এলাকায় নিয়ে হয়। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য শত শত মানুষ রাস্তায় নেমে আসেন এবং তারা ফিলিস্তিনি পতাকা নাড়াতে থাকেন, সেই সাথে আনন্দ প্রকাশ করে নানা রকমের স্লোগান দেন তারা। রাস্তায় নেমে আসা এসব মানুষ হামাস ও ইসলামী জিহাদ সহ ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের পতাকা বহন করেন। এ সময় মুক্তি পাওয়া লোকজন বিশেষ করে নারীরা বিজয় সূচক বিচ্ছিন্ন দেখান। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় আটক 3 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে এবং মুক্তিপ্রাপ্তরা ইসরায়েলে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়েছে। দখলদার ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ওই 3 ইহুদিবাদী নারী সেনা মুক্তি পেয়েছে। গতকাল এমিলি ডেমারি, ডরন স্টেন ব্রেচার ও রোমি গনেনকে মুক্তি দেয় হামাস। গাজা সিটির সারায়া স্কোয়ারে হাজার হাজার ফিলিস্তিনের উল্লাস ও হর্ষধ্বনির মধ্যে 3 ইসরায়েলি নারী সেনাকে রেডক্রস কর্মকর্তাদের হাতে তুলে দেয় হামাস। সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রেডক্রসের হাতে তুলে দিতে নিয়ে যাওয়ার সময় 3 ইসরায়েলি তরুণীকে একটি করে গিফট ব্যাগ ও একটি করে সার্টিফিকেট দেন হামাস যোদ্ধারা। এ সময় 3 জনকেই হাস্যোজ্জ্বল ও সম্পূর্ণ সুস্থ দেখা যায়। রেডক্রসের কর্মকর্তারা তাদেরকে নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দেন। দখলদারের সেনারা মুক্তিপ্রাপ্ত 3 ইসরায়েলি নারীকে একটি হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেয়। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে 25 মিটার ব্যান্ডে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জন্য টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড কেনা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। সাংবাদিকদের তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন সীমান্তে বিজিবি কেন সাউন্ড গ্রেনেড টিয়ারসেল ছড়েনি, এগুলো তো বিজিপির কাছে নেই, তাদের কাছে তো সব লিথাল উইপেন প্রাণঘাতী অস্ত্র, তারা ওটা ব্যবহার করতে পারেনি। আমরা এখন তাদের অনুমতি দিয়েছি এবং খুব তাড়াতাড়ি তাদের জন্য সাউন্ড গ্রেনেড টিয়ারসেল জিনিসগুলো কেনা হবে। এক প্রশ্নের জবাবে সীমান্ত এখন স্থিতিশীল অবস্থায় আছে জানিয়ে উপদেষ্টা বলেন, বড় ধরনের কোনো সমস্যা সেখানে নেই। সম্প্রতি চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ফসল কাটা নিয়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে বাগবিতণ্ডা বাধে। এক পর্যায়ে বিএসএফ বাংলাদেশ সীমান্তের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি তখন পাল্টা এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারেনি। বাংলাদেশ সফররত জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। আজ দুপুরে ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘের বিশেষজ্ঞ প্রতিনিধি দল জামাত ইসলামী নেতাদের কাছে জানতে চেয়েছেন আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারবে কিনা। জবাবে দলটির নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বলেছি কোনো দলের পক্ষে বিপক্ষে আইনগত কোনো বিষয় নিয়ে আমরা কোনো মতামত দিচ্ছি না, এটা পিপলস উইল ডিসাইড, সোসাইটি উইল ডিসাইড, সিচুয়েশন উইল ডিসাইড। জাতিসংঘের বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। জাতিসংঘ প্রতিনিধি দল জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে দলের নীতিগত সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সেটা দলীয় মূলনীতিও। নির্বাচন অবশ্যই শিগগিরই ও দ্রুত সময়ের মধ্যে হতে হবে, তবে সেটা অবশ্যই মৌলিক কিছু সংস্কারের পর। সংস্কার ছাড়া নির্বাচনের আয়োজন ত্রুটিপূর্ণ হবে, তবে নির্বাচন হতে হবে অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনেই। ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার এমপি সঞ্জয় রাউত বলেছেন, ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত, এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে দেশে আশ্রয় দেওয়া হয়েছে। বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত এসব মন্তব্য করেন। সাইফ আলী খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন, কে বলেছে তিনি বাংলাদেশি? বিজেপি তারা দাবি করছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্র কি? একজন অভিনেতার উপর হামলা হয়েছে, জনগণকে সত্যটা বলা উচিত। যদি তিনি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, এটা অমিত শাহের দায় এবং এর জন্য তার পদত্যাগ করা উচিত। সঞ্জয় রাউত আরও বলেন, সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, তাতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক নারী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে আদালত। সে সঙ্গে নির্যাতিতার পরিবারকে 17 লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন শিলাদহের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। আজ বেলা 14:45 দিকে বিচারক এই শাস্তির রায় ঘোষণা করেন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bm।
ফিরছি বিশেষ সংবাদে। গাজা উপত্যকা দখল না করলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইহুদিবাদী ইসরায়েল সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন উগ্র ডানপন্থী মন্ত্রী বেজালেল স্টোটস্রিচ। তিনি রোববার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন। স্টোটস্রিচ বলেন, ইসরায়েলকে অবশ্যই গাজা দখলে নিয়ে সেখানে একটি অস্থায়ী সামরিক সরকার গঠন করতে হবে, কারণ হামাসকে পরাজিত করার অন্য কোনো রাস্তা নেই। গাজা যুদ্ধের শুরু থেকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলে পদত্যাগ করার হুমকি দিয়ে আসছিলেন নেতানিয়াহুর মন্ত্রিসভার 2 উগ্র ডানপন্থী সদস্য স্টোটস্রিচ ও বেন গাভির। রোববার নিজের প্রতিশ্রুতি অনুযায়ী বেন গাভির পদত্যাগ করলেও নিজের পদ এখনও ছাড়েননি স্টোটস্রিচ। শ্রোতাবন্ধু, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলের যুদ্ধাপরাধীদের শাস্তির জন্য বিশ্বব্যাপী জোরালো প্রচেষ্টা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে একটি। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনেরও নিজস্ব নুরেমবার্গ থাকবে এবং নুরেমবার্গ বিচার ইহুদিবাদী অপরাধীদের জন্য অপেক্ষা করছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
একজন বিশ্লেষকের মতে, নাছিদের মতো ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধাপরাধীরা ল্যাটিন আমেরিকায় লুকিয়ে থাকতে পারে না এবং হিন্দ রজব ফাউন্ডেশনের প্রচেষ্টায় ফিলিস্তিনেরও নিজস্ব নুরেমবার্গ থাকবে। ইসরায়েলি যুদ্ধাপরাধীদের শাস্তির জন্য বিশ্বব্যাপী জোরালো প্রচেষ্টা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে একটি। ফারা কোতাইনে একটি প্রবন্ধে এই প্রসঙ্গে লিখেছেন, আপনি যদি 1945 সালে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে যান শিরোনামটি পড়তেন, তাহলে নুরেমবার্গ বিচারের সময় জার্মানি থেকে লাতিন আমেরিকায় পালিয়ে যাওয়া নাৎসি যুদ্ধাপরাধীদের কথা আপনি জানতে পারেন। এখন 80 বছর পর একই রকম একটি শিরোনাম প্রকাশিত হয়েছে, কিন্তু এবার এটি গাজায় মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে গ্রেফতার এড়াতে আর্জেন্টিনায় পালিয়ে যাওয়া ইসরায়েলি সৈন্যদের নিয়ে। 76 বছর আগে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে পশ্চিমা বিশ্ব ইসরায়েলের জন্য সবচেয়ে জঘন্য এবং অকল্পনীয় অপরাধযজ্ঞের জন্য দায়মুক্তির সংস্কৃতি তৈরি করেছে, কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে এই দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়তে শুরু করেছে। গত সপ্তাহেই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধাপরাধের সন্দেহে ওয়ান্টেড ইসরায়েলি সৈনিক জুবাল ভাগদানির ব্রাজিল থেকে আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত ইসরায়েলি পাচার অভিযান পরিচালনার নির্দেশ দেয়। গাজায় যুদ্ধাপরাধের তদন্ত এবং বিচার এড়াতে ওয়াগদানিকে সাহায্য করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। জুবাল ভাগদান গাজায় যুদ্ধ শেষে ব্রাজিলে ছুটি কাটাতে গিয়েছিলেন, আর এ সময় হিন্দ রজব ফাউন্ডেশন বা HRF ব্রাজিলীয় কর্তৃপক্ষের কাছে তার যুদ্ধাপরাধের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ এবং উপস্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল। এখানে যে বিষয়টি উল্লেখ করার বিষয় তা হচ্ছে, তার যুদ্ধাপরাধের প্রমাণের বেশিরভাগই এসেছে ওয়াগদানির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিষয়বস্তু থেকে, যেখানে তিনি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যায় তার অংশগ্রহণের কথা গর্বের সঙ্গে বলেছিলেন। যে সপ্তাহে ইসরায়েলি কর্তৃপক্ষ ব্রাজিল থেকে জুবাল ওয়াগদানিকে পাচার করে, সেই সপ্তাহেই চিলির 620 জনেরও বেশি আইনজীবী আরেক ইসরায়েলি সৈনিক স্যার হিরসোরেনের গ্রেফতারের দাবি জানান। গাজা গণহত্যার সময় 749 ব্যাটালিয়নে কর্মরত হিরসোরেন সেই সময় চিলির পাতাগোনিয়া অঞ্চলে ছুটি কাটাচ্ছিলেন। আইনি অভিযোগে তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজার আবাসিক এলাকা, সাংস্কৃতিক স্থান এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা ধ্বংস করা, অমানবিক, নিষ্ঠুর এবং অবমাননাকর কাজ করা এবং জাতিগত নির্মূল এবং জনসংখ্যার জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগগুলো হিন্দ রজব ফাউন্ডেশনের মাধ্যমে সরবরাহ করা প্রমাণ দ্বারা সমর্থিত ছিল। এক সংবাদ সম্মেলনে হিরসোরেনের গ্রেফতারকে সমর্থনকারী চিলির আইনজীবীদের একজন নেলসন হাদ্দাদ এই পদক্ষেপে জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, হিরসোরেন পালানোর চেষ্টার আগে তাকে গ্রেফতার করা উচিত। মাত্র 2 দিন আগে হিন্দ রজব ফাউন্ডেশন ইসরায়েলি সৈনিক বয়েজ বেন ডেভিডের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে সুইডেনে আরেকটি মামলা দায়ের করেছে। হিন্দ রজব ফাউন্ডেশন কেবল ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে আইনি প্রমাণ সংগ্রহ করে না, যারা গণহত্যায় অংশগ্রহণের পর সহজেই সানি বা স্কি গন্তব্যে যায় এবং তাদের দ্বিতীয় দেশে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়। মাত্র 5 মাস আগে প্রতিষ্ঠিত হিন্দ রজব ফাউন্ডেশন হল গাজায় চলমান গণহত্যার বিচার করার লক্ষ্যে ব্রাসেলস ভিত্তিক মানবাধিকার আইনজীবীদের একটি সংগঠন। এই ফাউন্ডেশনটি 6 বছর বয়সী ফিলিস্তিনি মেয়ে হিন্দ রজবের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল, যে গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের গুলিতে নিহত হয়েছিল।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday,
ফার্স্ট টুডে বাংলা। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত সংবাদ। তিউনিসিয়া ঘোষণা করেছে, গাজার যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এ উপত্যকায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর দায় ইসরায়েলের কর্মকর্তারা বিচার এড়াতে পারবেন না। ইরানের বার্তা সংস্থা ইসনার উদ্ধৃতি দিয়ে সাব নিউজ চ্যানেল জানিয়েছে, তিউনিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের সংগ্রাম এবং তাদের বৈধ অধিকারের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে। গাজা যুদ্ধ বিজয়ে অবদান রাখায় ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হামাস। হামাসের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে দখলদার ইসরায়েলের জন্য সবচেয়ে বড় পরাজয় বলে বর্ণনা করেছে ইরানের IRGC-র কোস ফোর্স। বাংলাদেশের সীমান্তরক্ষীদের কাছে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নেই, তবে কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার MP সঞ্জয় রাউত বলেছেন, শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। এবারে যাওয়া যাক আমাদের পরবর্তী আসরে।
শ্রোতা বন্ধুরা, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল হামাস আন্দোলনের সক্ষমতার কথা তুলে ধরে জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের শাহাদতের পর এই আন্দোলন এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আরও নতুন নতুন সদস্য সংগ্রহ করছে। তারা ইসরায়েলকে একটি দীর্ঘমেয়াদী ক্ষতিকর যুদ্ধের দিকে ঠেলে দিতে সক্ষম হয়েছে। বিশেষ করে দ্বিতীয় সিনওয়ারের উত্থানে ইসরায়েল আতঙ্কিত হয়ে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব, আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত বছর 18 অক্টোবর গাজার দক্ষিণের রাফা শহরের তাল আল সুলতান এলাকায় দখলদার ইসরায়েলের সাথে সংঘর্ষের সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ার শহীদ হন। ইসনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানায়, শহীদ ইয়াহিয়া সিনওয়ার 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া আলাক্সা ঝড় অভিযানের কমান্ডার হিসেবে পরিচিত। গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে হামাস ওই অভিযান চালিয়েছিল। হামাসের এই অভিযানের অজুহাতে ইসরায়েল গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ঘরবাড়ির ধ্বংস অব্যাহত রেখেছে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় 50,000 ফিলিস্তিনি শহীদ এবং লাখ লাখ মানুষ আহত হয়েছে। ইয়াহিয়া সিনওয়ার শহীদ হওয়ার পর তার স্থলাভিষিক্ত হিসাবে আরেকজনের নাম শোনা যাচ্ছে, আর তিনি হলেন তারই ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার। শহীদ হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই হামাসের সশস্ত্র শাখার সবচেয়ে ঊর্ধ্বতন কমান্ডার। ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়ে 9 মাস দেশটির কারাগারে বন্দী ছিলেন। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কারাগারেও কাটিয়েছেন 3 বছর।
2000 সালে তিনি কারাগার থেকে পালিয়ে যান, কিন্তু ইয়াহিয়া সিনওয়ারের মতোই মোহাম্মদ সিনওয়ারও ইসরায়েলের অন্যতম শীর্ষ টার্গেট। ইসরায়েলের ওয়ান্টেড তালিকায় আছেন তিনি। কয়েকবার ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে মোহাম্মদ সিনওয়ার বেঁচে গেছেন। মোহাম্মদ সিনওয়ার হামাসের সহপ্রতিষ্ঠাতা আব্দুল আজিজ আল রান্তিসির আদর্শিক প্রভাবে বেড়ে ওঠেন। এ প্রসঙ্গে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে শহীদ ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই ও হামাসের আরেক সিনিয়র সদস্য মোহাম্মদ সিনওয়ারের সাহসিকতার কথা উল্লেখ করে লিখেছে, হামাসের ক্ষমতার শীর্ষে আরেকজন সিনওয়ার রয়েছে এবং তিনি হামাসকে আবারও পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন।
এই মার্কিন গণমাধ্যম হামাসের ক্ষমতা এবং সামরিক শক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে লিখেছে, হামাস একটি নতুন প্রজন্মের প্রতিভাবান বাহিনী তৈরি করে চলেছে এবং তারা গাজায় অবিস্ফোরিত ইসরায়েলি গোলাবারুদ থেকে নিয়ন্ত্রিত বিস্ফোরক তৈরি করতে পারে। হামাস এই বিস্ফোরকগুলোকে ইসরায়েলের ক্ষতির কাজে ব্যবহার করে। সম্প্রতি গাজার উত্তরে বেইত হানুন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে তাদের 10 জনকে হত্যা করতে সক্ষম হয়েছে হামাস। এছাড়া তারা সম্প্রতি ইসরায়েলের দিকে 20টি রকেট নিক্ষেপ করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল আরও লিখেছে, মোহাম্মদ সিনওয়ারের নেতৃত্বে নতুন বাহিনী নিয়োগের বিষয়টি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, কেননা ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাসে যেসব এলাকায় অগ্রসর হয়েছিল এখন সেখান থেকে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। ইসরায়েলি বাহিনী একদিকে ক্লান্ত হয়ে পড়েছে, অন্যদিকে ইসরায়েলি বন্দীদের জীবনও হুমকির মধ্যে রয়েছে।
ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ওমির আভিভি স্বীকার করেছেন, আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে হামাসের বাহিনী পুনর্গঠনের গতি ইসরায়েলি সেনাবাহিনীর অগ্রগতির চেয়েও দ্রুততর এবং মোহাম্মদ সিনওয়ার সবকিছু পরিচালনা করছেন। তবে হামাস আন্দোলনের মুখপাত্র এখনও মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। মোহাম্মদ সিনওয়ারের ভূমিকার কথা উল্লেখ করে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, হামাসকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার কেন্দ্রে রয়েছে মোহাম্মদ সিনওয়ার। অক্টোবরে ইসরায়েলি সদস্যরা যখন তার ভাইকে হত্যা করে, তখন কাতারের রাজধানী দোহায় অবস্থিত হামাস কর্মকর্তারা নতুন নেতা নিয়োগের পরিবর্তে একটি যৌথ নেতৃত্ব পরিষদ গঠনের সিদ্ধান্ত নেন। কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় আরব মধ্যস্থতাকারী জানিয়েছেন, গাজার হামাসের কর্মকর্তারা এই প্রস্তাব গ্রহণ করেননি এবং এখন ছোট সিনওয়ারের অধীনে স্বায়ত্তশাসিতভাবে তারা কাজ করছেন।
এই মার্কিন দৈনিকটি আরও লিখেছে, মোহাম্মদ সিনওয়ারের বয়স প্রায় 50 বছর বলে মনে করা হয় এবং দীর্ঘদিন ধরে তিনি তার বড় ভাইয়ের ঘনিষ্ঠ হিসেবে কাজ করছেন, যিনি তার চেয়ে 10 বছরেরও বেশি বয়সী ছিলেন। ইয়াহিয়া সিনওয়ারের মতো তিনিও অল্প বয়সে হামাসে যোগদান করেছিলেন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দায়েফেরও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ইয়াহিয়া সিনওয়ার দুই দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের কারাগারে কাটিয়েছেন, কিন্তু তার ছোট ভাই এত দীর্ঘদিন সময় ইসরায়েলি কারাগারে ছিলেন না, তাই তিনি খুব কম পরিচিত মুখ ছিলেন এবং বেশিরভাগ সময় পর্দার আড়ালে কাজ করেছেন। কঠিন সংগ্রামী হয়েও অপরিচিত মুখ হওয়ার কারণে আরবরা তাকে ছায়া নামে ডাকত। ইসরায়েলের এক পদস্থ কর্মকর্তা বলেছেন, আমরা তাকে খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোহাম্মদ সিনওয়ারকে এখন গাজায় হামাসের সর্বোচ্চ কমান্ডার হিসেবে বিবেচনা করা হয়।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে হামাস বাহিনীতে যোদ্ধাদের সংখ্যা সম্পর্কে বলা হয়েছে, ইসরায়েলি এবং আরব কর্মকর্তাদের মতে হামাস এখনও গাজা উপত্যকার বেশিরভাগ অংশের উপর হামাসের নিয়ন্ত্রণ করেছে। তবে তারা এ পর্যন্ত কতজন যোদ্ধা হারিয়েছে কিংবা নতুন কতজনকে নিয়োগ দিয়েছে তা জানা যায়নি। আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরও বলেছে, মোহাম্মদ সিনওয়ার স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে তার বড় ভাইয়ের চেয়ে বেশি আপোষহীন অবস্থায় রয়েছেন।
আপনারা ইতিমধ্যে জেনেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। গত বছর মোহাম্মদ সিনওয়ার মধ্যস্থতাকারীদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় বলেছেন, যদি এই যুদ্ধবিরতি চুক্তি গাজার জনগণের দুর্ভোগের অবসান না ঘটায় তাহলে হামাস তাদের সংগ্রাম অব্যাহত রাখবে। তো শ্রোতা বন্ধুরা, দ্বিতীয় সিনওয়ারের উত্থানে ইসরায়েলের আতঙ্ক নিয়ে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা দিন। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের চতুর্থ পর্ব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শ্রোতা ভাই বোনেরা, গত কয়েকটি পর্বের আলোচনায় আমরা প্রাচীন গ্রীসে নারীদের অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা প্রাচীন রোমের নারীদের অবস্থা সম্পর্কে আলোকপাত করব। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী প্রাচীন রোম সমাজে নৈতিক ও সামাজিক মূল্যবোধকে তেমন একটা গুরুত্ব দেওয়া হতো না। নতুন প্রজন্মের প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে পরিবারের যে গুরুত্ব রয়েছে সে বিষয়ে তারা ছিল উদাসীন। ফলে নারীর মর্যাদারও কোনো গুরুত্ব ছিল না প্রাচীন রোম সমাজে, বরং সেখানে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা হতো।
প্রাচীন রোমে আদালতে বা বিচারের ঘটনায় নারীরা উপস্থিত থাকার অধিকার রাখতেন না। এমনকি সাক্ষী হিসেবেও বিচার কার্যে উপস্থিত হতে পারতেন না তারা। যখন কোনো নারী বিধবা হতেন তখন স্বামীর সম্পদের উপর কোনো অধিকার তারা দাবি করতে পারতেন না। বিধবা হওয়ার পর তারা নিজের পুত্র, ভাই ও বাবার তত্ত্বাবধানে থাকতেন। প্রাচীন রোমে নারী বেচাকেনার প্রচলন ছিল, তাই পুরুষরা বিয়ে করতে ও পরিবার গঠনে আগ্রহী ছিল না। যৌতুকের প্রলোভন দেখিয়ে পুরুষদেরকে বিয়ে করার জন্য উৎসাহ দেওয়া হতো। সে যুগে রোমান পুরুষরা বিয়ের পর স্ত্রীর যৌতুকের মালিক হতো। অনেক রোমান পুরুষ অভিজাত, ধনী বা এলিট পরিবারগুলোর সঙ্গে সম্পর্ক রাখার জন্য ওইসব পরিবারের নারীদের বিয়ে করতে আগ্রহী হতো। রাজনৈতিক স্বার্থসহ নানা স্বার্থ হাসিল হওয়া মাত্রই তারা অন্য নারীর পেছনে ছুটত, যাতে আরও বড় পদ বা বেশি সম্পদ অর্জন করা যায়।
রোমান পুরুষরা খুব সহজে স্ত্রীকে তালাক দিত ও পৃথক হয়ে পড়ত। তালাক দেওয়ার কারণ উল্লেখ করাও তাদের জন্য বাধ্যবাধকতামূলক ছিল না। তারা স্ত্রীকে একটি চিঠি পাঠিয়ে তালাকের বিষয়টি ঘোষণা করত। কোনো কোনো রোমান পুরুষ কখনো আনুষ্ঠানিকভাবে বিয়েই করত না এবং নারীর অধ্যত্বের প্রতি ঘৃণাকে তারা এর কারণ বলে উল্লেখ করত। খ্রিস্টপূর্ব 413 সাল পর্যন্ত প্রাচীন রোমের আইন অনুযায়ী বংশধর বা নতুন প্রজন্ম বৃদ্ধির লক্ষ্যে রোমান পুরুষদের জন্য বিয়ে করাটা ছিল বাধ্যতামূলক। কিন্তু ক্যামিল্লুস এর শাসনামলে রোম সরকার স্ত্রীবিহীন পুরুষদের জন্য কর দেওয়ার প্রথা চালু করে, ফলে যারা এই কর দিত তাদের জন্য বিয়ে করাটা আর বাধ্যতামূলক থাকত না।
প্রাচীন রোমের সমাজ ব্যবস্থা ছিল পিতৃ শাসন কেন্দ্রিক এবং নারীকে সেখানে অবজ্ঞার দৃষ্টিতে দেখা হতো। পরিবারে সব ধরনের অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করত পুরুষরা। রোমের নারীরা অর্থনৈতিক ও সামাজিক তৎপরতা চালানোর অধিকার রাখত না। একজন পুরুষ তার সন্তানদেরকে বিক্রি করার ও এমনকি হত্যারও অধিকার রাখত। কোনো আইনি কর্তৃপক্ষ এই ধরনের কাজকে বেআইনি বা নিষিদ্ধ মনে করত না। কোনো রোমান নারী যদি কোনো অপরাধ করত তাহলে তার স্বামী তাকে হত্যা করতে পারত। অ্যালবার্ট ম্যালেজুন ইসহাক রোমের ইতিহাস নামক বইয়ে লিখেছেন, প্রাচীন রোমে স্ত্রীর উপর স্বামীর অধিকার ছিল অসীম। স্ত্রী কোনো ভুল করলে স্বামী তাকে শাস্তি দিতে পারত। স্ত্রী মদ পান করলে স্বামী তার নিন্দা জানাত। স্ত্রী ব্যভিচার করলে স্বামী তাকে হত্যার অধিকার রাখত। মোট কথা, প্রাচীন রোমে নারীর সঙ্গে কৃতদাসী বা বাঁদির মতো আচরণ করা হতো। তাদের কোনো সম্মান ছিল না। রোমান পুরুষরা নারীদেরকে পরিপক্ক বা ত্রুটিপূর্ণ অস্তিত্ব বলে মনে করত।
পারিবারিক মূল্যবোধের বিপরীতে প্রাচীন রোমের পিতারা পরিবারের সদস্যদের সুরক্ষার কেন্দ্র বা আশ্রয়স্থল না হয়ে তারা ছিলেন পরিবারের সদস্যদের প্রতি নির্দয়। এমনকি তারা পরিবারের সদস্যদের জীবনও কেড়ে নিতে পারত। যেমন স্ত্রী যদি বধির বা অন্ধ সন্তান জন্ম দিত অথবা কন্যা সন্তান জন্ম দিত, তাহলে পিতা প্রচলিত প্রথার আলোকে তাকে হত্যার অধিকার রাখত। রোমানরা পুত্র সন্তানে বেশি আগ্রহী ছিল, কারণ তাদের দৃষ্টিতে পুত্র সন্তান হচ্ছে পরিবারের জন্য শক্তি ও মর্যাদার প্রতীক। তারা যুদ্ধের সময় দেশের হয়ে যুদ্ধ করতে পারে। অন্যদিকে নারী হচ্ছে যুদ্ধের সময় পুরুষদের জন্য বোঝা এবং বন্দী হলে তারা শত্রুপক্ষের দাসী হয়ে যায়, যা সমাজের জন্য লজ্জাজনক। প্রাচীন রোমান সমাজে নারী ছিল সবসময় স্বামী বা পরিবারের অন্য কোনো পুরুষের তত্ত্বাবধানে থাকা অধিকারহীন মানবী।
খ্রিস্ট ধর্মের আবির্ভাবের পর রোমের নারীদের মর্যাদা ও অবস্থার কিছুটা উন্নতি ঘটে। অবশ্য তা সত্ত্বেও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক অনেক দিকেই তারা ছিল বঞ্চিত ও লাঞ্ছিত। অবশ্য ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তনের প্রভাবে রোমান নারীদেরকে ধর্মীয় মাহফিলে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে হিজাব বা পর্দা করা ছাড়া এ ধরনের মাহফিলে তাদের অংশগ্রহণ ছিল নিষিদ্ধ। গির্জায় আসতে পারলেও সেখানে কোনো কথা বলা তাদের জন্য ছিল কঠোরভাবে নিষিদ্ধ। কিছু চাইতে হলে তা আগের স্বামীর মাধ্যমে জানিয়ে রাখতে হতো। খ্রিস্ট ধর্মের আবির্ভাবের আগে রোমান নারীরা ঘরের বাইরে যেতে পারত না, কিন্তু এ ধর্মের আবির্ভাবের পর তারা গির্জায় যাওয়ার সুযোগ পেলেও নানা শর্ত মেনে চলতে হতো। অথচ পুরুষদের বেলায় এসব শর্ত ছিল না।
রোম কেন্দ্রিক রোমান সাম্রাজ্য গড়ে ওঠার পর সেখানকার সামাজিক ও সাংস্কৃতিক অবস্থায় কিছু পরিবর্তন আসে। রোমান সাম্রাজ্য গড়ে ওঠার আগে রোমের নারীরা কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারতেন না এবং সম্পদের অধিকার বা উইল তথা ওসিয়তনামা প্রণয়নের অধিকারও তাদের ছিল না। কিন্তু রোমান সাম্রাজ্য গড়ে ওঠার পর সেখানকার নারীরা ওসিয়তনামা প্রণয়নের ও তাতে স্বাক্ষর দেওয়ার অধিকার পান। এ যুগের রোমান নারীরা আর আগের মতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবশ্যই কোনো পুরুষ অভিভাবকের তত্ত্বাবধানে থাকতেন না, বরং নারী জন্মের পর থেকে স্বাধীন ব্যক্তিত্বের মর্যাদা অর্জন করে এবং স্বামীরা আর আগের মতো নিজেদের মৃত্যুর কথা ভেবে স্ত্রী বা কন্যাকে অন্যের তত্ত্বাবধানে রাখার ওসিয়ত বা উইল লিখতে পারতেন না। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনার এই পর্ব শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের নবম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বিদায় হজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ভাষণ তুলে ধরব।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, তাঁর প্রশংসা করি এবং তাঁর সাহায্য চাই, তাঁরই কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁরই কাছে তওবা করি। আমাদের নাফসের বা কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় চাই এবং আমাদের কৃতকর্মের প্রতিফল থেকে তাঁর আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ দেখান তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর যাকে পথভ্রষ্ট করেন তাকে পথ দেখানোর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক অদ্বিতীয়, তাঁর কোনো অংশীদার নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ তাঁর বান্দা ও প্রেরিত পুরুষ। হে আল্লাহর বান্দাগণ, আমি তোমাদেরকে ওসিয়াত করছি আল্লাহর তাকওয়ার প্রতি, তোমাদেরকে তাঁর নির্দেশ মেনে চলার জন্য উৎসাহিত করছি, আর যা কিছু কল্যাণকর প্রথমেই আল্লাহর কাছে তা প্রার্থনা করছি। পর সমাচার, হে লোকেরা, আমি তোমাদের জন্য যা বর্ণনা করছি তা মনোযোগ দিয়ে শোনো। সত্যি কথা হল, আমি জানি না, হয়তোবা আগামী বছর এ স্থানে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরো বলেছেন, হে লোকেরা, তোমাদের রক্ত আর সম্ভ্রম তোমাদের ওপর হারাম যতক্ষণ না তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হও, যেমনভাবে আজকের এদিনে এ ভূখণ্ডে তথা পবিত্র মক্কায় তোমাদের উপর তা হারাম। ওহে, আমি কি পৌঁছে দিয়েছি! হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। যার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে যেন ওই আমানতকে আমানত দাতার কাছে ফিরিয়ে দেয়। নিশ্চয়ই জাহেলী যুগ থেকে কোনো টাকার সুদ কারো ওপর আরোপ হয়ে থাকলে তা অকার্যকর হয়ে যাবে। আর সর্বপ্রথম যে সুদ বাতিল করে, সুদ অকার্য করার কাজ করে, সেটা হল আব্বাস ইবনে আব্দুল মোত্তালেবের টাকার সুদ। জাহেলিয়াতের যুগ থেকে যদি কারো ওপর কোনো রক্তের দায় থেকে থাকে তাহলে এখন তা বহাল থাকবে না। আর সর্বপ্রথম যার রক্তের দায় মাফ করলাম সে হল আমের ইবনে রাবিয়া, হারিস ইবনে আব্দুল মোত্তালিবের পুত্র।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরও বলেছেন, নিশ্চয়ই জাহিলি যুগের সব প্রথা ও আইন অকার্যকর, কেবল কাবাঘরের তত্ত্বাবধান আর হাজিদের আপ্যায়ন ছাড়া। ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের জন্য রয়েছে কিসাস বা বদলা। হে লোকেরা, শয়তান তোমাদের এই ভূমিতে পূজিত হওয়া থেকে নিরাশ হয়ে গেছে, কিন্তু সন্তুষ্ট হয়েছে যে উপাসনা ব্যতীত অন্যান্য ছোট কাজে তার নির্দেশের আনুগত্য করা হবে। এ লোকেরা, যেসব মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ তথা পবিত্র বা হারাম মাসগুলোকে অগ্রপশ্চাত করা তথা হালাল মাসের সাথে পরিবর্তন করা কুফুরেরই বিস্তার মাত্র। যারা কাফের তারা এর মাধ্যমে মানুষকে পদভ্রষ্ট বা গোমরা করে, এক বছরে সেটাকে হালাল করে আরেক বছরে সেটাকে করে হারাম, যাতে আল্লাহ যে মাসগুলোকে হারাম করেছেন সেগুলোর সমান হয়ে যায়। নিশ্চয়ই সময় ঘুরে সেদিনের অবস্থায় পৌঁছেছে যেদিন আল্লাহ আকাশগুলো এবং জমিনকে সৃষ্টি করেন। নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা আল্লাহর কাছে ১২টি। আল্লাহর কিতাবে যেদিন আসমানগুলো ও জমিনকে সৃষ্টি করেন তন্মধ্যে ৪টি মাস হারাম, ৩টি একাধিক ক্রমে, আর সেগুলো হল জিলকাদ, জিলহাজ এবং মুহাররম, আর একই হল রজব, যা জমাদি ও শাবানের মাঝে। আমি কি প্রচার করিনি? হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরো বলেছেন, হে লোকেরা, নিশ্চয়ই তোমাদের স্ত্রীরা তোমাদের উপর অধিকার রাখে, আর তাদের উপরও তোমাদের অধিকার রয়েছে। তাদের উপর তোমাদের অধিকার হল তোমাদের বিছানায় অর্থাৎ বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তারা অন্য কারো সাথে সহবাস করবে না, আর যাকে তোমরা অপছন্দ করো তাকে তোমাদের অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে দেবে না, আর ব্যভিচার করবে না, আর যদি তা করে তাহলে আল্লাহ অনুমতি দিয়েছেন যে তোমরা তাদের উপর কঠোর হবে, তাদের বিছানাকে বর্জন করবে এবং তাদেরকে প্রহার করবে, তবে এমন রূপে নয় যে জখমি হবে কিংবা কালচে দাগ পড়ে যাবে।
অতপর যখন তোমাদের কাছে ফিরে আসে এবং তোমাদের আনুগত্য করে, তখন তোমাদের উপর কর্তব্য হল তাদেরকে ন্যায়সঙ্গতভাবে খোরাক ও পোশাক দেবে। তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ আর আল্লাহর কিতাবের নির্দেশ মতো তাদেরকে নিজেদের জন্যে হালাল করেছ। স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তাদের সাথে সদাচরণ করো।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরো বলেছেন, হে লোকেরা, মুমিনরা পরস্পর ভাই। মুমিন ভাইয়ের সম্পদ তার জন্য বৈধ নয় যদি না সে সম্মত থাকে। আমি কি আল্লাহর নির্দেশ উম্মতের কাছে পৌঁছাইনি? হে আল্লাহ, তুমি সাক্ষী, তোমরা কুফুরে প্রত্যাবর্তনের পথ ধরো না যে একে অপরকে হত্যা করবে। কারণ আমি তোমাদের মধ্যে এমন জিনিস রেখে গেলাম যা তোমরা যদি ধারণ করো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং আমার মনোনীত বংশধর আহলে বায়েত। আমি কি পৌঁছাইনি? হে আল্লাহ, তুমি সাক্ষী। হে লোকেরা, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক এক এবং তোমাদের পিতা এক। তোমরা সবাই আদম থেকে, আর আদম হলো মাটি থেকে। তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত যে বেশি খোদা ভীরু, আর আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ব্যতীত। কি আমি কি পৌঁছাইনি? সবাই বলল, অবশ্যই। তিনি বললেন, সুতরাং উপস্থিতরা যেন অনুপস্থিতদেরকে সংবাদ দেয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরো বলেছেন, হে লোকেরা, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক উত্তরাধিকারীকে উত্তরাধিকারের অংশ দান করেছেন, আর পরিত্যক্ত সম্পদের এক তৃতীয়াংশের বেশি ওসিয়াত করলে তা কার্যকর নয়। সন্তান হবে স্বামীর, আর ব্যভিচারের কপালে জুটবে পাথর। যে কেউ নিজ পিতা ছাড়া অন্যের প্রতি নিজের পিতৃত্ব আরোপ করে এবং যে নিজ মনিব ভিন্ন অন্যকে মনিব বলে পরিচয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। অভিশাপ বর্ষিত হোক ফেরেশতাকুল এবং সব মানুষের, আর আল্লাহ তার কাছ থেকে কোনো তওবা এবং বদলা গ্রহণ করেন না। আল্লাহ দরুদ ও করুণা বর্ষিত হোক তোমাদের উপর।